বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي
তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 8 এপ্রিল, 25 চৈত্র এবং ফার্সি 19 ফারভার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে সরকারের 25 মিটার ব্যান্ডে 11630 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকামীদের ত্রিমুখী জবাব এবং বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়া প্রসঙ্গে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান খোদাপ্রেমের অনন্য উৎসব। কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আল আকসা মসজিদে পাশবিক হামলার জের ইসরায়েলের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের হামলায় 3 ইহুদিবাদী নিহত। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির ফোন আলাপ, ইসরায়েলি পাশবিকতার বিরুদ্ধে সংহতি জোরদারের আহ্বান। আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা দেশেই আছেন, বলেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। এবং উত্তরাখণ্ডে অবৈধ মাজার ভেঙে ফেলার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বলেছেন রাজ্যে ল্যান্ড জিহাদ চলবে না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের দুটি স্থানে গুলিবর্ষণ ও গাড়ি চাপা দেওয়ার আলাদা আলাদা দুটি ঘটনায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া একই দিন সকালে অধিকৃত পশ্চিম তীরে এক গুলিবর্ষণের ঘটনায় 2 ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও একজন আহত হয়েছে। তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিনোদন এলাকায় গতকাল প্রথমে গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে 2 ব্যক্তি আহত হয়। ইসরায়েল সরকারের জরুরি বিভাগ মেগান ডেভিড অ্যাডম বা MDA জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনার কিছুক্ষণ পর শহরের আরেক স্থানে এক ব্যক্তি গাড়ি চাপা দিয়ে অন্তত একজনকে হত্যা করে। এ ঘটনায় আরও 7 জন আহত হয়। MDA এক বিবৃতিতে জানিয়েছে, গাড়ি চাপা দেওয়ার ঘটনায় 30 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয় এবং আহত 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতদের সবাই পর্যটক বলে উল্লেখ করলেও তাদের জাতীয়তা জানায়নি MDA। ইহুদিবাদী পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা AFP-কে বলেছেন, গাড়ি চাপা দেওয়ার ঘটনায়ও হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। দ্বিতীয় হামলার পর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এর আগে শুক্রবার সকালে অধিকৃত পশ্চিম তীরে এক গুলিবর্ষণের ঘটনায় 2 ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও অপর একজন আহত হয়। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার ঘটনায় যখন দুপক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে, তখন পশ্চিম তীর ও তেল আবিবে 3 আলাদা হামলার ঘটনা ঘটল।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সকালের গুলিবর্ষণের ঘটনাকে বিরোচিত আখ্যায়িত করে এর প্রশংসা করেছে গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে এই ঘটনায় প্রমাণিত হয়েছে প্রতিরোধ শক্তি ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সকালের ওই হামলায় দুই ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও অপর একজন আহত হয়। হামাসের মুখপাত্র মোহাম্মদ হামাদা এক বিবৃতিতে বলেছেন প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে আল আকসা মসজিদে হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না। তিনি আল আকসা মসজিদকে ফিলিস্তিনিদের রেড লাইন বলে মন্তব্য করেন। অবশ্য পশ্চিম তীরের এই হামলা এবং হামাসের প্রতিক্রিয়ার পর দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে গুলিবর্ষণ ও গাড়ি চাপা দেওয়ার আলাদা দুটি ঘটনায় অন্তত একজন নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতার বিরুদ্ধে ঐক্য ও সংহতি জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের আল আকসা মসজিদের নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের উপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। ওই হামলার ব্যাপারে এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। আল আকসা মসজিদে হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসিকে জরুরি বৈঠকে বসার জন্য আবারও আহ্বান জানান প্রেসিডেন্ট রাইসি। তিনি সিরিয়া ও লেবাননে ইসরায়েলি বিমান হামলারও তীব্র নিন্দা জানান। টেলিফোন আলাপে রজব তাইয়েব এরদোয়ানও ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন দায়িত্ব জ্ঞান ও ধৈর্য নিয়ে কাজ করলে ফিলিস্তিনে নতুন করে সহিংসতা এড়ানো সম্ভব হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের আল ইয়ারমুক শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য কয়েক টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এরই মধ্যে এসব ত্রাণ সামগ্রী সিরিয়ায় পৌঁছেছে। সিরিয়ায় নিযুক্ত ইরানীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী সিরিয়া ভিত্তিক একটি ফিলিস্তিনি সংগঠনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন ফিলিস্তিনিদের জন্য ইরানের সমর্থন অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 4,000 খাবার প্যাকেট যা সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে। 2011 সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর আগ পর্যন্ত শরণার্থী শিবিরে বহু সংখ্যক ফিলিস্তিনি বসবাস করতেন, কিন্তু সন্ত্রাসীদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনি শরণার্থীরা। ফলে তারা সিরিয়ার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এখন তারা মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। তাদেরকে সহযোগিতার জন্য ইরান এই ত্রাণ সামগ্রী পাঠাল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কোনো ধরনের শান্তি আলোচনা শুরু করতে হলে অবশ্যই নতুন বিশ্বব্যবস্থা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি রাশিয়ার স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় নিতে হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগলুর সঙ্গে গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরোভ বলেন যে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হতে গেলে তাতে অবশ্যই রাশিয়ার স্বার্থ এবং উদ্বেগকে বিবেচনায় নিতে হবে। রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে তারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার প্রভাব ও কর্তৃত্বের বিরুদ্ধে লড়াই করছে এবং ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালিয়েছে সেটি সেই লড়াইয়ের অংশ। চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কো বলেছিল তাদের সামনে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই, কারণ কূটনৈতিকভাবে এই সংকটের সমাধান তারা দেখতে পাচ্ছেন না। গতকালের সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চলমান সংকট নিরসনের জন্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নতুন করে সংলাপ শুরুর আহ্বান জানান। এর আগে তুরস্ক গত বছর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দুই দফা সংলাপের আয়োজন করেছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা দেশেই আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা দেশেই আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসাদুজ্জামান। তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জঙ্গি ছিনতাই ঘটনার মূল সমন্বয়ক ফাতিয়া তাসনিম শিখা ও তার আশ্রয়দাতা হুসনা আক্তার হুসনাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ফাতিয়া তাসনিম শিখা পালিয়ে যাওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী। আদালত থেকে তারা সদরঘাট হয়ে পালিয়ে আনসার হাউজে অবস্থান নেয়। তাদের গ্রেপ্তারে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ছিনতাইয়ের ছ মাস আগে তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া এনআইডি ও ভুয়া পরিচয়ে একটি বাড়ি ভাড়া নেয়। শিখা ময়মনসিংহ থেকে এসে বৈঠকে অংশ নিতেন। বৈঠকের সব সিদ্ধান্ত জেলখানায় থাকা জঙ্গি সোহেলকে তিনি দিতেন। স্ত্রী পরিচয় দেখা করার সুযোগেই তিনি সংগঠনের তথ্য ও তাদের সিনে নেওয়ার পরিকল্পনা জানাতেন। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সহ 20 নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহত অ্যাডভোকেট সালাউদ্দিন প্রিন্সকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, আজ বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নয়ন মনপুরা উপজেলায় এসে সকালে ডাক বাংলায় অবস্থান নেয়। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ নয়ন সহ নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ সময় ডাক বাংলা থেকে নেতাকর্মীরা হাজিরহাটের উত্তর পাশের রাস্তায় এলে ছাত্রলীগের দুই নেতার নেতৃত্বে হামলা করলে বিএনপির মনপুরা উপজেলা আইন বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা সহ 20-এরও অধিক নেতাকর্মী আহত হন। উত্তরাখণ্ডে অবৈধ মাজার ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, দেবভূমি উত্তরাখণ্ডে অবৈধ মাজারগুলো ভেঙে ফেলা হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরাখণ্ডে অবৈধ মাজার ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, দেবভূমি উত্তরাখণ্ডে অবৈধ মাজারগুলো ভেঙে ফেলা হবে। তিনি ওই ঘটনাকে ল্যান্ড জিহাদ বলে অভিহিত করে রাজ্যে ল্যান্ড জিহাদ চলবে না বলে মন্তব্য করেছেন। উত্তরাখণ্ডে এ পর্যন্ত 1000-এরও বেশি মাজার চিহ্নিত করা হয়েছে, যেগুলো অবৈধভাবে বন বিভাগ বা সরকারের অন্যান্য জমি দখল করে তৈরি করা হয়েছিল বলে দাবি, এবং এরই মধ্যে 102টি মাজার সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়েছে। এসব মাজারে মৃত ব্যক্তির দেহাবশেষ নেই বলে দাবি মুখ্যমন্ত্রীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, আমরা দখলদারদের নিজেদের দখল সরিয়ে নিতে বলেছি, অন্যথায় সরকার তাদের সরিয়ে দেবে। তিনি বলেন, আমরা বলেছি যে দখল বন বিভাগের জমিতে হোক বা গণপূর্ত দপ্তর বা রাজস্ব দপ্তরের জমিতে হোক না কেন, তা সেসব লোকেদেরই সরিয়ে নিতে হবে। উত্তরাখণ্ডের মধ্যে এই ল্যান্ড জিহাদ চলবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এগুলো কোনো পীর বাবাদের মাজার নয়, বরং মাজার জিহাদের একটি অংশ। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন ধামী সরকার রাজ্যে ধর্মান্তর বিরোধী আইনকে আরো কঠোর করেছে এবং জোরপূর্বক ধর্মান্তরকরণের দোষীদের জন্য 10 বছর পর্যন্ত শাস্তির কঠোর বিধান কার্যকর করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। তাইওয়ান প্রণালীতে 3 দিনের যুদ্ধ মহড়া শুরু করেছে গণপ্রজাতন্ত্রী চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েন সম্প্রতি আমেরিকা সফর করেছেন এবং দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন। এর বিরুদ্ধে কঠোর জবাব হিসেবে এই মহড়া পরিচালনা করা হচ্ছে বলে চীন জানিয়েছে। চলমান মহড়ার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ ধারালো তলোয়ার। মহড়াটি আজ শুরু হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত তা চলবে। চীনা পিপলস লিবারেশন আর্মি বা PLA-র পূর্বাঞ্চলীয় কমান্ড এই তথ্য জানিয়েছে। পিএলএর মুখপাত্র শিইন জানান, তাইওয়ান প্রণালীর উত্তর ও দক্ষিণ উপকূলের সমুদ্রসীমা এবং আকাশসীমায় ওই যুদ্ধ মহড়া চলবে। এছাড়া তাইওয়ান দ্বীপের পূর্ব প্রান্তেও মহড়া পরিচালনা করা হবে। এই মুখপাত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া বলছে, এবারের যুদ্ধ মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী এবং বাইরের শক্তির উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে চরম সতর্কবার্তা। তিনি বলেন, চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষার জন্য এই মহড়া খুবই জরুরি ছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 12,055 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইহুদিবাদী ইসরায়েলি হানাদার বাহিনীর সাম্প্রতিক নৃশংস হামলার জবাবে গাজা, পশ্চিম তীর এবং দক্ষিণ লেবানন থেকে সম্মিলিত প্রতিরোধ অভিযানের কারণে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
মুসলমানদের প্রথম কেবলা তথা আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইসরায়েলি হানাদার বাহিনীর সাম্প্রতিক নৃশংস হামলার জবাবে গাজা ও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়াও অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলিদের উপর হামলার পৃথক তিনটি ঘটনায় অন্তত 3 ইসরায়েলি নিহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত প্রতিরোধ বা সমন্বিত পাল্টা হামলার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী শাসক গোষ্ঠী বেশ হতভম্ব ও বিচলিত হয়ে পড়েছে। ইসরায়েল এখন গাজা ও লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং এ নিয়ে নেতানিয়াহুর সরকারের মধ্যেই দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। ইসরায়েলের ঘরোয়া রাজনৈতিক সংকট এবং ভঙ্গুর মন্ত্রিসভা এই অচলাবস্থাকে জোরদার করেছে দখলদার ও বর্ণবাদী এই শাসক গোষ্ঠীর জন্য। ইসরায়েল গাজা ও দক্ষিণ লেবাননে সীমিত মাত্রায় কিছু হামলা চালিয়ে প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে নমনীয় প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো অতীতের মতো আর সরাসরি গাজার আকাশসীমায় এসে হামলা চালানোর সাহস পায় না ফিলিস্তিনিদের বিমান বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থার কারণে। এদিকে একই দিনে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের 3 শাহাদাত পেয়াসী হামলায় ইসরায়েল হতভম্ব হয়ে পড়েছে। ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করছে, তাই ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার জন্য লেবানন সরকারকে দায়ী করেছে। ওদিকে অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সকালের গুলিবর্ষণের ঘটনাকে বিরোচিত আখ্যায়িত করে এর প্রশংসা করেছে গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এ ঘটনায় বোঝা গেছে প্রতিরোধ শক্তি ইসরায়েলের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়ার ক্ষমতা রাখে। হামাস আরো বলেছে, প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে আল আকসা মসজিদে হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না। ইসরায়েলকে কুদস শরীফের ইহুদিকরণ ও আল আকসা মসজিদের বিভাজন ঘটানোর সুযোগ দেয়া হবে না বলে হামাস ও হিজবুল্লাহ উল্লেখ করে আসছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে প্রতি হাজারে অটিজম আক্রান্ত শিশু 1.7 জন। তাদের মধ্যে 9% অটিজম শিশু নির্যাতনের শিকার হচ্ছে বলে এক গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন।
দেশে হাজারে অটিজম শিশু 1.7 জন আর 9% অটিজম শিশু নির্যাতনের শিকার হচ্ছে বলে এক গবেষণায় তথ্য বেরিয়েছে। এছাড়াও গ্রামের চেয়ে শহরেও বাড়ছে অটিজম শিশুর সংখ্যা। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম ইফনা এর পরিচালিত গবেষণায় এসব তথ্য জানা যায়। ইফনার গবেষণায় জানানো হয়, গ্রামে প্রতি 10 হাজারে 14 জন, অর্থাৎ প্রতি হাজারে 1.4 জন, এদিকে শহর এলাকায় প্রতি 10 হাজারে 25 জন শিশু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। বর্তমানে দেশে 16 থেকে 30 মাস বয়সের শিশুদের মধ্যে অটিজমের হার প্রতি 10 হাজারে 17 জন। সেই আনুপাতিক হারে প্রতি হাজারে 1.7 জন শিশু অটিজমের শিকার। অটিজম আক্রান্ত শিশুদের প্রত্যেকের পৃথক পৃথক বৈশিষ্ট্য ও তেমন আলাদা প্রতিভা রয়েছে। এর মধ্যে হয়তো কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ বা টয়লেট ক্লিনিং করতে পারছে, এটাও শিশুর জন্য একটা সাফল্য বলে ধরে নেওয়া হয়। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম এর কনসালটেন্ট ডাক্তার সঞ্জিদা আহমেদ বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য কেবল মাকে নয় বাবাকেও কোয়ালিটির সময় দিতে হবে।
এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম 15 থেকে 18 মাস বয়সেও কিন্তু এই ওরা সাসপেক্টেড কেস নিয়ে আসছে আমাদের কাছে। কিন্তু যখন আগে যখন প্রথম শুরু করেছিলাম আমরা, তখন কিন্তু দেখতাম যে অনেক বড় বড় বাচ্চাদের নিয়ে আসতো। কাজ কিন্তু অনেক দূর এসে হয়েছে, এই এখন আর বাচ্চাকে কেউ হাইড করে না।
এক তথ্যে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম সংক্রান্ত এক রিপোর্টে বেরিয়েছে, অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় 9% শিশু কোনো না কোনো সময় যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এদিকে সরকারের ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুসারে দেশে বর্তমানে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সংখ্যা 78,211 জন। মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, অটিজমের মূল কারণ জেনেটিক। এছাড়াও শিশু যদি জন্মের সময় মাথায় আঘাত পায় বা জন্ডিস বা খিচুনি হয়ে থাকে, তাহলেও অনেক সময় বাচ্চা অটিজমের শিকার হতে পারে।
প্রত্যেকটা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় আছে, একটা ইউনিয়নে 5টা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যদি একটা প্রাথমিক বিদ্যালয়ের 1টা বা 2টা ক্লাস বিশেষ শিশুদের জন্য নির্ধারণ করা যেত এবং ওই বিশেষ শিশুদের প্রশিক্ষণের জন্য কিছু শিক্ষক তৈরি করে ইউনিয়ন পর্যায়ে পাঠানো যেত, তাহলে সার্ভিস ডেলিভারিটা আরও বেশি হতো।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা মধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা, খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 17তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিগত বেশ কয়েকটি আলোচনায় আমরা মহান আল্লাহর বিখ্যাত কয়েকটি নামের অর্থ ও তাৎপর্য নিয়ে কথা বলেছি, যাতে খোদার সচেতনতার পথ প্রশস্ত হয়। কারণ রোজার উদ্দেশ্য হল খোদার সচেতনতা সৃষ্টি করা। বিগত আলোচনাগুলোর ধারাবাহিকতায় আজ আমরা মহান আল্লাহর আসমাউল হোসনার আরেকটি বিখ্যাত নাম আল বাইস নিয়ে কথা বলবো। স্থির অবস্থা থেকে কোনো কিছুর গতিশীল হওয়াকে আরবিতে বলা হয় বা আস। প্রত্যেক বস্তুকে গতিশীল করার বা সচল করার মূল শক্তি হলেন মহান আল্লাহ। আর তাই আল্লাহর অন্যতম নাম বাইস অর্থ সচলকারী বা উত্থানকারী কিংবা নিয়োগকারী। পবিত্র কোরআনের সূরা আনআমের 60 নম্বর আয়াতে বা আস শব্দটিকে ফেরত পাঠানো অর্থে ব্যবহার করে মহান আল্লাহ বলেছেন, তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা কিছু করো তা জানেন, আবার পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে জীবনের নির্ধারিত সময় কাল পূর্ণ হয়, সবশেষে তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে, তখন তিনি জানিয়ে দেবেন তোমরা কী কাজে লিপ্ত ছিলে।
এখানে রাতের ঘুমকে মৃত্যু বলে উল্লেখ করেছেন মহান আল্লাহ। ঘুমকে বলা হয় ছোট মৃত্যু। দিনের বেলায় আবার আমরা মহান আল্লাহর দয়ায় জেগে উঠি। কিয়ামতের দিন কবর থেকে উত্থানকেও বাস বলা হয়। নবী রাসূলদের নিয়োগদানের ক্ষেত্রেও বাস শব্দের ব্যবহার রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রিসালাত বা নবুয়তি মিশন শুরুর দিনটিকেও আমরা বেসাত বা মাবাস উৎসব হিসেবে পালন করে থাকি। কাউকে উচ্চতর ও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রেও এই একই শব্দের ব্যবহার দেখা যায় পবিত্র কোরআনে। মহান আল্লাহর এই নাম আল বাইস থেকে আমাদের মনে রাখা উচিত যে একদিন কিয়ামত তথা পুনরুত্থান ঘটবে মানুষের পারলৌকিক বিচার সম্পূর্ণ করার জন্য। তাই মহান আল্লাহর মহতি এই নামের কথা মনে রেখে আমাদেরকে পরকালের সফর এবং এই সফরের পাথেয় সংগ্রহের জন্য সচেষ্ট হতে হবে। কোনো মুশরিক তথা অংশীবাদী মানুষও যদি আমাদের কাছে একটি পয়সাও পাওনা বাকি রেখে পরলোক গমন করে, তাহলে সেই এক পয়সাও মৃত ব্যক্তির উত্তরসূরিদের কাছে পৌঁছে দিতে হবে।
আমরা অনেক দিন বাঁচব ও আল্লাহর কাছে একসময় ক্ষমা চেয়ে নেব এই ভেবেও পাপ করা গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি না যে কখন আমাদের মৃত্যু হবে। বয়স্ক হলে তখন কাজা নামাজ পড়ব এমন ধারণাও পরিত্যাগ করা উচিত, কারণ আগামী কয়েক মুহূর্ত পরে যে আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ব না তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। মহান আল্লাহর বাইশ নামের কথা মনে রেখে আমাদের উচিত মৃত্যুকে ও বিচার দিবসকে মনে রাখা, আর তাই পরনিন্দার ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত। কিয়ামতের দিন অনেক মানুষ দেখবেন যে তাদের নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো সব পূর্ণ থাকা সত্ত্বেও এমন অন্য অনেক মানব সেবা বা সমাজ সেবার রেকর্ড থাকা সত্ত্বেও তাদের আমলনামায় কোনো পুণ্য নেই, কারণ সেসবই চলে গেছে যার গীবত করা হয়েছে তার কাছে।
ইসলামের ইতিহাস খুব ভালোভাবে জানা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য, কারণ এর ফলে ইসলামের মহান নেতৃবৃন্দের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং তাদের আদর্শের অনুসারী হতে পারলে মহান আল্লাহর সঙ্গেও আমাদের নৈকট্য বাড়বে। তাই ইসলামের ইতিহাসের আজকের বিশেষ দিন সম্পর্কে এবারে কিছু কথা বলব। ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ জয় ও মহাবীরত্বের কারণে আল্লাহর সিংহ উপাধিধারী হিসেবে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালামের প্রথম আত্মপ্রকাশের ১৪৪০তম বার্ষিকী। দ্বিতীয় হিজরির এই দিনে মক্কার মুশরিকরা মুসলমানদের সঙ্গে তাদের প্রথম সুসংগঠিত যুদ্ধে হেরে গিয়েছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তাঁর উপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল মক্কার কাফের কুরাইশরা। এ যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। অন্যদিকে আগ্রাসী মুশরিক বাহিনীর সদস্য ছিল ১০০০এরও বেশি। মহান আল্লাহর সহায়তায় ওই যুদ্ধে মুজাহিদদের হাতে ৭০ জন কাফির নিহত হয়। এছাড়া তাদের আরও ৭০ জন বন্দী হয়। অপরদিকে মুসলিম বাহিনীর ১৪ জন শাহাদাত বরণ করেন।
মুসলমানদের পক্ষে এই যুদ্ধের প্রধান বীর ছিলেন আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম। তিনি একাই ৩৫ বা ৩৬ জন কাফিরকে হত্যা করেছিলেন, যাদের অনেকেই ছিল নেতৃস্থানীয় কাফির সর্দার ও তৎকালীন আরব বিশ্বের শীর্ষস্থানীয় খ্যাতিমান যোদ্ধা। বহু বছর পরে মুয়াবিয়া হযরত আলী আল ইসলামের খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলে এক চিঠিতে আমিরুল মোমিনীন তাকে সতর্ক করে দিয়ে লিখেছিলেন যে তরবারি দিয়ে আমি তোমার নানা উতবা, তোমার মামা ওয়ালিদ ও ভাই হানজালার উপর আঘাত হেনেছিলাম তথা তাদের হত্যা করেছিলাম, সে তরবারি এখনো আমার কাছে আছে। শেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী আল ইসলাম ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা ও তাঁর পবিত্র আহলে বাইতের শীর্ষ সদস্য। ইসলামের ইতিহাসের প্রাথমিক যুদ্ধগুলোর বেশিরভাগেরই জয়ের মূল স্থপতি ছিলেন এই মাসুম ইমাম ও খলিফা। হজরত আলী আল ইসলাম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মোমিনিন হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহা প্রায় একই সময়ে ইসলাম ধর্ম গ্রহণকারী হিসেবে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মুসলমান। আলী আল ইসলামের বয়স ছিল সে সময় মাত্র 10 বছর।
বলা হয়ে থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চারিত্রিক সুষমা ও মহানুভবতা, আলী আলাইহিসাল্লামের তরবারি এবং ইসলামের পথে খাদিজা সালামুল্লাহ আলাইহার অঢেল সম্পদ দান ছাড়া ইসলাম কখনো এতটা বিকশিত হতে পারত না। বদর যুদ্ধ ইসলামের স্মরণীয় যুদ্ধগুলোর অন্যতম। এ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা মুসলমানদের কাছে পরবর্তীকালে বিশেষ মর্যাদা পেয়েছিলেন।
শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ 17তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে সৎ কাজের দিকে পরিচালিত করো। হে মহান সত্তা, যার কাছে প্রয়োজনের কথা বলার কিংবা ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না, আমার সব প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। হে তাবুত দুনিয়ার রহস্য জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরদের উপর রহমত বর্ষণ কর।
পবিত্র মাহে রমজান উপলক্ষে খোদা প্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 8ই এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি, রেলওয়ে বলছে লগ ইনের সমস্যা। প্রথম আলো, নরসিংদীতে 16 লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতা সহ 4 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। মানবজমিন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভণ্ডদের আখড়া বললেন জয় ইত্তেফাক। কালের কণ্ঠের শিরোনাম, মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত। যুগান্তর লিখেছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড, 2 যুবকের সংশ্লিষ্টতা খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে মির্জা ফখরুল, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত উঠিয়ে দেয়া হবে লিখিত পরীক্ষা, সুপারিশ কেন্দ্রের পাঠ্যক্রম কমিটির, আনন্দবাজার পত্রিকা। কুর্মী আন্দোলন, শনিবারও বাতিল দূরপাল্লার 72টি ট্রেন, মালগাড়ি আটকে ক্ষতি 1400 কোটির, সংবাদ প্রতিদিন। সার্বিক বিরোধী ঐক্য গড়তে তৎপর কংগ্রেস, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভণ্ডদের আখড়া বলেছেন জয়। ইত্তেফাক, যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিবিসির একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, আইনসভার সদস্যরা ভোট দিয়ে দুই সংখ্যালঘু আইন প্রণেতাকে বহিষ্কার করেছে। এই হল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একদল ভণ্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনেও বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। দুই বছর আগে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার।
অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি, রেলওয়ে বলছে লগ ইনের সমস্যা, এ শিরোনামের খবরে প্রথম আলো লিখেছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ যাত্রার দ্বিতীয় দিনেই আজ সকাল 8টায় অনলাইনে রেলের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলে সার্ভার জটিলতায় পড়েন যাত্রীরা। টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সার্ভারে লগ ইনে কিছু সমস্যা আছে, একসঙ্গে অনেকে লগ ইন করায় কিছু সমস্যা সৃষ্টি হয়েছে।
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড সম্পর্কিত ফলো আপ খবরে যুগান্তরে লেখা হয়েছে, দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। শুরু থেকে ব্যবসায়ীদের অভিযোগ অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত, তাদের উচ্ছেদ করতে কেউ পেছন থেকে আগুন লাগিয়ে থাকতে পারে। তাদের সেই অভিযোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে একটি সিসিটিভি ফুটেজ। এতে দেখা যায় দুই যুবক মার্কেট থেকে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাচ্ছে। ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ফুটেজ জুড়ে দিয়ে বলা হচ্ছে অগ্নিসংযোগ করে দ্রুততার সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করছে তারা। এদিকে ওই দুই যুবকের সন্ধানে এবং তাদের আটক করতে মাঠে নেমেছে তদন্তকারী সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। তারা অগ্নিকাণ্ডের আসল রহস্য বের করতে চেষ্টা করছেন।
যুগান্তরের অপর এক খবরে লেখা হয়েছে, বঙ্গবাজার ব্যবসায়ীদের সহায়তায় খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তদন্তে বঙ্গবাজার অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটিত হবে। এ সম্পর্কিত অন্য এক খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন। বিএনপি মহাসচিব বলেছেন, তদন্ত হলে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সরকারের কারা কারা যুক্ত তা বেরিয়ে আসতে পারে। এ ধরনের বক্তব্য বিএনপির মহাসচিবের কাছে আশা করা যায় না। অন্যদিকে কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলাটি পরিকল্পিত আক্রমণ। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখানে অন্য কোনো পরিকল্পনা, ভিন্ন কোনো দৃষ্টিকোণ ও ভিন্ন কোনো গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে কিনা তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ প্রতিদিনের রাজনীতির খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে, সংঘাত এড়িয়ে সংলাপ চাইলে পদত্যাগের ঘোষণা দিতে হবে সরকারকে। আজ জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করছে সরকার। তিনি বলেন, আন্দোলন সফল করার লক্ষ্যে আজ জাতীয় সমমনা জোটের সাথে এই বৈঠক। এ সময় যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মমতার পথে বিরোধী ঐক্যের বার্তা খাড়গের, ফোন স্ট্যালিন উদ্ধব নীতিশকে। গণশক্তি, সংবাদ, প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকে পরিবেশিত এই খবরে লেখা হয়েছে, যে পথটা দেখিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জোটবদ্ধ হওয়ার সেই পথে ইতিমধ্যেই হাঁটা শুরু করেছে দেশের বিভিন্ন বিরোধী দল, যার স্পষ্ট প্রতিফলন দেখা গিয়েছে সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে। সংসদের বাইরেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিছুদিন আগেই দিল্লিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উদ্যোগে একসঙ্গে বসেছিল বিজেপি বিরোধী দলগুলো। এবার একে একে বিভিন্ন সমমনস্ক দলের নেতাদের ফোন করতে শুরু করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শীঘ্রই সব সমমনস্ক দল একত্রিত হয়ে একটি বৈঠক করার বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।
কর্মী আন্দোলন, শনিবারও বাতিল দূরপাল্লার 72টি ট্রেন, মালগাড়ি আটকে ক্ষতি 1,400 কোটির। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, চতুর্থ দিনে পড়ল কর্মী আন্দোলন, ট্রেন লাইনে শুয়ে বসে চলছে আন্দোলন, শনিবারও বাতিল 72টি দূরপাল্লার ট্রেন। দক্ষিণ ভারত ও মুম্বাইগামী অধিকাংশ ট্রেনই বাতিল হয়েছে, যার জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। শুধু যাত্রীরা নয়, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রেলও। ইতোমধ্যে প্রায় 1,400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খবর। সারনা ধর্ম ও আদিবাসী উপজাতিভুক্ত হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে কর্মী সম্প্রদায়। পুরুলিয়া, খড়গপুরের একাধিক স্টেশনে রাতভর অবস্থান করছে তারা।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানে গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের সংগ্রামী নেতা ও সাহসী যোদ্ধা শহীদ মোস্তফা চামরানের ঘটনাবহুল জীবন নিয়ে খানিকটা কথা বলেছি। আজ আমরা ইরানের উপর ইরাকের আগ্রাসনের প্রাথমিক দিনগুলোর অবস্থা এবং সেই সঙ্গে ওই সময়ের যুদ্ধে ডক্টর চামরানের অবদান নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের বিরুদ্ধে ইরাকের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধে প্রথম বছর ছিল ইরানের জন্য সবচেয়ে কঠিন বছর। তবে ওই বছর যুদ্ধক্ষেত্রে ইরানি সৈনিকেরা আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। 1979 সালে মার্কিনীদের তাবে তার শাহ সরকারকে হটিয়ে ইসলামী বিপ্লবী বিজয়ী হওয়ার পর ইরানে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হতে থাকে। বিদেশে এ ষড়যন্ত্রের মূল হোতা ছিল আমেরিকা। এসব ষড়যন্ত্রের কারণে ইরানের ইসলামী সরকারের পক্ষে নিজেকে গুছিয়ে নেওয়ার কাজটি করাই ছিল কষ্টসাধ্য। ঠিক সেরকম একটি পরিস্থিতিতে ইরানের উপর আগ্রাসন চালায় ইরাক। কিন্তু ওই আগ্রাসন এককভাবে মোকাবেলা করা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব ছিল না। তাই ইরানের আপামর জনসাধারণ ইরাকি বাহিনীর আগ্রাসন প্রতিহত করার কাজে এগিয়ে আসে।
ইরাকের মতো একটি সুপ্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে লড়তে হলে গেরিলা যুদ্ধ করা ছাড়া অন্য কোনো উপায়কে উপযুক্ত মনে করেননি অনেক সেনা কমান্ডার। কারণ নবগঠিত ইসলামী সরকার তখনও সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সহ অন্যান্য বাহিনীকে সমন্বয় করতে পারেনি। শুধু যে সেনাবাহিনী প্রস্তুত ছিল না তাই নয়, বরং ইরানের শীর্ষ নেতাদের মধ্যেও ইরাকে আগ্রাসন প্রতিহত করার পদ্ধতি নিয়ে মতভেদ ছিল। শীর্ষস্থানীয় নেতাদের এই মতবিরোধ ছিল ইরানের একটা বড় দুর্বলতা, কারণ এর ফলে ইরানের সবগুলো বাহিনীকে একসঙ্গে যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়া বা তাৎক্ষণিকভাবে যেখানে সেখানে যুদ্ধাস্ত্র পাঠানো সম্ভব ছিল না। দেশের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের মধ্যে এই মতবিরোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম প্রেসিডেন্ট বনি সাদর। তিনি ইসলামী বিপ্লব বিজয়ের সময় বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে থাকলেও পরবর্তীতে আমেরিকা ও বিপ্লব বিরোধীদের ষড়যন্ত্রে পা রাখেন এবং ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে চলে যান।
এরকম একটি স্পর্শকাতর সময়ে কিছু বিপ্লবী নেতা আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমন করার জন্য গণবাহিনী সুসংগঠিত করার কাজে সৃজনশীল ভূমিকা পালন করেছিলেন। এরকম একজন বিপ্লবী নেতা ছিলেন ডক্টর মুস্তফা চামরান। তিনি যুদ্ধের একেবারে শুরুর দিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি গেরিলা বাহিনী গঠন করেন। সেখানে তিনি কয়েকটি সফল অভিযান চালিয়ে দখলদার সেনাদের কবল থেকে কিছু শহর পুনরুদ্ধারের পাশাপাশি ইরাকি বাহিনীর পশ্চাদ্ধাবন করে তাদেরকে ইরাকের মাটিতে প্রবেশ করিয়ে দিয়ে ফিরে আসেন।
গত দুই আসরে আমরা ডক্টর চামরান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জন শেষ করে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় কাজ করার দুর্লভ সুযোগ পরিত্যাগ করে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে যোগ দিতে মিশর গমন করেন এবং সেখানে প্রশিক্ষণ গ্রহণ শেষে লেবাননে সরাসরি যুদ্ধে যোগ দেন। ডক্টর চামরানকে লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা যায়। তিনি ১৯৭০ দশকের শেষ দিকে যখন লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করছিলেন তখন ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে, ফলে তিনি নিজ দেশে ফিরে ইসলামের সেবা করার সিদ্ধান্ত নেন। ইরানে ফিরে তিনি সদ্য প্রতিষ্ঠিত ইসলামী সরকারের সামনে থাকা নানা চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডক্টর চামরান ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে কাজ করার পাশাপাশি দক্ষিণাঞ্চলে আগ্রাসী ইরাকি বাহিনী মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেন। ডক্টর মোস্তফা চামরান কখনো ক্ষমতা, অর্থ কিংবা সুনামের পেছনে ছোটেননি, তাকে বরং ইসলামী শাসন ব্যবস্থা যখন যে দায়িত্ব দিয়েছে তিনি তা সুচারুভাবে পালন করার চেষ্টা করেছেন। ডক্টর মোস্তফা চামরানের গেরিলা যুদ্ধের কথা যখন হলই, তখন ওই যুদ্ধে তার সঙ্গে অংশগ্রহণকারী আরেকজন যোদ্ধার নাম না বললেই নয়, আর সেই যোদ্ধা আর কেউ নন, বরং তিনি হলেন আজকের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। সে সময়ে আয়াতুল্লাহ খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রতিনিধি, তেহরান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং তেহরানের জুম্মার নামাজের খতিব।
সে সময় গেরিলা যুদ্ধের কমান্ডারদের দায়িত্ব ছিল উৎসাহী তরুণ ও যুবকদের সংগঠিত করে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে ইরাকি বাহিনীর বিরুদ্ধে চোরা গুপ্তা হামলা চালিয়ে ইরাকি বাহিনীকে নাস্তানাবুদ করা। একটি সুসজ্জিত ও সুসংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে সামান্য অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ নিয়ে সম্মুখ যুদ্ধ সম্ভব নয়। এ ধরনের পরিস্থিতিতে শত্রু সেনাকে ঘায়েল করার জন্য গেরিলা যুদ্ধই সবচেয়ে কার্যকর পন্থা। ডক্টর মোহাম্মদ চামরান আগ্রাসী সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কার্যকারিতা সঠিকভাবে উপলব্ধি করেছিলেন। এ কারণে তিনি মিশর, লেবানন ও সিরিয়ায় অর্জিত গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ইরানে কাজে লাগান।
সে সময় আগ্রাসী ইরাকি বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের বৃহত্তম শহর আহওয়াজ অবরোধ করেছিল। আহওয়াজের পতন হলে ইরাক ইরান যুদ্ধের ভাগ্য অন্যরকম হতে পারত। শহরটি দখলে নিতে পারলে ইরাকি শাসক সাদ্দাম ভাবত তার পক্ষে এরকম গোটা খুজিস্তান প্রদেশ এবং তার উপরে রাজধানী তেহরান দখল করা সম্ভব হবে। এ সম্পর্কে আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, ইরাকের আড়াই ডিভিশন সেনার বিপরীতে আমাদের ছিল মাত্র এক ব্রিগেড যোদ্ধা। ইরাকি বাহিনী আহওয়াজ শহরের 20 কিলোমিটার দূরে থাকা অবস্থায় ইরানি যোদ্ধাদের খবর শোনার পর তারা আর সামনে আগায়নি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরাকি বাহিনী ইরানের মাত্র একটি ব্রিগেডের ভয়ে সামনে অগ্রসর হয়নি। আমাদের যোদ্ধারা 50 থেকে 60 জনের টিম গঠন করত। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রু সেনাদের ঘাঁটিতে পৌঁছে যেত এবং সেখানে চোরা গোপ্তা হামলা চালিয়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসত। আহওয়াজ ছাড়াও খুজিস্তান প্রদেশের অপর দুই শহর সুসাঙ্গার ও হুয়াইজা শহরেও ইরানি যোদ্ধারা তৈরি করেছিলেন বিজয়ের বীরত্ব গাথা। সুসাঙ্গার শহর ইরাকিদের কবল থেকে মুক্ত করতে ডক্টর চামরান কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। অন্যদিকে ইরাকি বাহিনীর হাতে অবরুদ্ধ হুয়াইজা শহরের পতন ঠেকাতে অসামান্য অবদান রাখেন অপর কমান্ডার শহীদ হোসেন আলামুল হুদা।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। আল আকসা মসজিদে পারস্পরিক হামলার জের ইসরায়েলের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের হামলায় 3 ইহুদিবাদী নিহত। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ইরানি প্রেসিডেন্ট রাইসির ফোন আলাপ। ইসরায়েলি পার্শ্বিকতার বিরুদ্ধে সংহতি জোরদারের আহ্বান। আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা দেশে আছেন বলেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। ভারতের উত্তরাখণ্ডে অবৈধ মাজার ভেঙে ফেলার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বলেছেন রাজ্যে লাভ ল্যান্ড জিহাদ চলবে না। এবারে সবশেষে কয়েকটি খবর। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ নেতা মোহাম্মদ আল বুখাইতি তার দেশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে সৌদি আরব যুদ্ধ অবসানের ঘোষণা দেওয়ার পর এই আহ্বান জানালেন বুখাইতি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶